Music
and life
and entertainment.
FM 89.2, your A to Z's at ABC.
Yachel presents Kuasha.
ABC Radio FM 89.2 শুরু হয়ে গেছে এয়ারটেল প্রেজেন্টস কুয়াশা, যেখানে ভয় ছাড়া মজা ইম্পসিবল। আর সঙ্গে আছি শারমিন। আর প্রতিবারের মতন এবার রয়েছে প্রথমে একটি গল্প, যেটা পড়ে শোনাবে সেতু। সে গল্পে যাবার আগে, গল্পের নাম বলবার আগে জানিয়ে দিচ্ছি, বেশি বেশি ফেসবুক মানে বেশি বেশি হ্যাপিনেস। তাই এয়ারটেল এখন 10 টাকায় পুরো 200 MB ফেসবুক। আজকে প্রথম গল্পের নাম কাপালিকের কবলে, লিখেছেন হেমেন্দ্র কুমার রায় এবং পড়ে শোনাচ্ছে সেতু। এখন শুনছি গল্পের প্রথম পর্ব, তারপর ছোট্ট একটা বিরতি নিয়ে চলে যাচ্ছি গল্পের দ্বিতীয় পর্বে, তারপর আবারও ফিরছি। সঙ্গেই থাকবেন আর আপনি আছেন এয়ারটেল প্রেজেন্স কুয়াশায়, সাথে আছি শারমিন।
সেদিন সকালবেলা প্রখ্যাত রহস্য সন্ধানী জয়ন্ত আর মানিক তারা বসে সেদিনের খবরের কাগজ পড়ছিল। প্রতিদিনের খবরের কাগজ খুব মন দিয়ে পড়া জয়ন্তের অনেক পুরনো অভ্যাস। তাছাড়া প্রয়োজনীয় তেমন কোন খবর দেখলে সে সেই অংশটুকু কেটে আটকে রেখে দেয় তার সংগ্রহের খাতায়। দুজনেই খবরের কাগজ বিভিন্ন পাতা তন্ন তন্ন করে খুঁজে ফেলল। জয়ন্ত বলল,
সেই সব একগুই খবর, কে ডান্ডা মেরে কার মাথা ফাটালো, কে ছোড়া দেখিয়ে টাকা নিয়ে পালালো, এসব অতি সাধারণ কেস। কিন্তু তেমন জটিল বা জবরদস্ত কেস একটা তো চোখে পড়ছে না।
বাইরের বারান্দায় ভারী পায়ের শব্দ শুনে জয়ন্ত বলল,
মানিক সুন্দরবাবু আসছেন, হরিকে বল চা এবং প্রাতঃভাতের ব্যবস্থা করতে, বুঝছিস?
মানিক উঠে ভিতরে গেল। একটু পরেই সুন্দরবাবুর প্রবেশ। ভারী কণ্ঠে বললেন,
কি হয় জয়ন্ত, শরীর ভালো তো তোমার?
জয়ন্ত হেসে বলল,
আমার শরীর চট করে খারাপ হবার নয়, তা তো জানেন আপনি। তবিয়ত ঠিক রাখার জন্য সাধনা করতে হয়, যখন কাজ থাকে না তখন দেহের তোয়াজ করি এই আর কি।
সুন্দরবাবু হেসে বললেন,
সে তো জানি ভায়া, তা একটা বিশেষ কাজে তোমার কাছে আসতে হলো।
জয়ন্ত জানে পুলিশ অফিসার সুন্দরবাবু বিশেষ কাজ ছাড়া তার কাছে আসেন না, তাই সে হেসে বলল,
কাজ ছাড়া যে আপনি আসেন না তা তো আমি জানি।
সুন্দরবাবু শুধু বললেন, এমন সময় মানিকের সঙ্গে হরি প্রবেশ করল প্রাতরাশ নিয়ে। জয়ন্ত সেদিকে তাকিয়ে বলল,
নেন সুন্দরবাবু শুরু করুন, আজকের প্রাতরাশ খুব সামান্য মাত্র, বুঝতে পেরেছেন? ডিমের পৌঁচ, চিকেন স্যান্ডউইচ, ব্রেড বাটার, মাটন চপ আর কফি।
সুন্দরবাবুর চোখ দুটি সেদিকে পড়েই আনন্দে একেবারে দপ করে জ্বলে উঠল। জয়ন্ত আর মানিক দুজনে যা খেল তিনি একাই তার দ্বিগুণের বেশি উদরসাৎ করলেন। গোটা ছয়েক পোচ, ছ পিস ব্রেড বাটার, ছখানা স্যান্ডউইচ আর চারটি মাটন চপ খেয়ে পরপর দু কাপ কফি পান করলেন সুন্দরবাবু। তারপর একটা ঢেকুর তুলে বললেন,
এবারে আমার বক্তব্যটা শোনো জয়ন্ত।
জয়ন্ত আর মানিকের প্রাতরাশ ও কফি পান আগেই শেষ হয়েছিল। মানিক চিরদিনই সুন্দরবাবুর সঙ্গে ঠাট্টা তামাশা করতে অভ্যস্ত, তাই সে বলল,
আপনার সব চিন্তাগুলো ওই খাবারের স্তূপে চাপা পড়ে যায়নি তো সুন্দরবাবু?
সুন্দরবাবু বললেন,
থামো তো ডেপো ছোকরা, খাবার গেল পেটে আর চিন্তা আছে মগজে, খাবার কি করে চিন্তাকে চাপা দেবে শুনি?
তা বটে
বলে মানিক একটু হাসল। সুন্দরবাবু বললেন,
ঘটনাটা হল পলাশপুরের জমিদাররা তিন পুরুষ ধরে কলকাতায় বাস করেন। অবশ্য জমিদারি এখন নেই, তবে জোরদারি দেশে আছে, আর কলকাতায় আছে ব্যবসা বাণিজ্য। মোটামুটি দিন ভালোই কাটে। জমিদারের একমাত্র পুত্র গত তিন দিন হল নিখোঁজ। তিনি আবার এক এমএলএর বন্ধু, ফলে মিনিস্ট্রি মহল থেকে চাপ এসে পড়েছে। আমাদের ওর অবিশ্বাস উঠছে, কি যে করি তার ঠিক নেই, চাকরি রাখাই দায়। এই ব্যাপারে যদি কোনো সাহায্য পাই সেই আশায়। হ্যাঁ, এই খবরটা তো পড়েছি কাল। হ্যাঁ, তা ছেলেটার বয়স কত হবে বলুন তো? বয়স আর কত হবে, বর্তমান জমিদারের বয়স প্রায় 35। তার তিন মেয়ের পর এক ছেলে, সবার ছোট একমাত্র ছেলে, তাই খুবই আদর। বয়সে বছর ছয় হবে আর কি। এইটুকু ছেলে অদৃশ্য হলো কি করে? আশ্চর্য ঘটনা, এতে তো কোনো সন্দেহ নেই। এদের বিরাট দোতলা বাড়ি শোভাবাজার অঞ্চলে, তবে বাড়ির পিছনে অর্থাৎ খিড়কির দিকেও একটা দরজা আছে। ওই দরজা দিয়ে পেছনের গলিতে যাওয়া যায়। সামনে দারোয়ান থাকে, সে খোকাকে বের হতে দেখেনি, অথচ বেলা একটা থেকে তিনটের মধ্যে ছেলে উধাও। জয়ন্ত বলল, ছেলে প্রধানত তিনটি কারণে উধাও হয় সুন্দরবাবু। প্রথম হলো, বুঝতে পারছেন, প্রথম হলো তাদের ধরে চোখ কানা হাত ভাঙা ইত্যাদি করে পরে জিপ কেটে ভিক্ষে করানো হয়। এদল পৃথক দল, এরাও অনেকে ছেলে এমনি পোষে। এক একটা ছেলে রোজ 10-12 টাকা করে উপার্জন করে, অথচ তারা মাত্র 2 টাকার মতো খেতে পায়। এটা বলে ভিখিরি ব্যবসা, তাই অনেক বুদ্ধিমান লোক ছোট্ট ছেলে ভিখিরিদের পয়সা দেয় না। দ্বিতীয় কারণটা হলো ছেলে চুরি করে মোটা টাকা মুক্তিপণ দাবি করা। বিদেশে এটা বেশি হয়, এদেশেও হয়। পৃথিবীর বিখ্যাত সেই লিঙ্গেনবার্গ হত্যা রহস্য সেই মুক্তিমূল্য আদায়ের জন্য শিশু চুরির ঘটনাকে কেন্দ্র করে ঘটেছিল। শিশু চুরির তৃতীয় কারণ হল শিশুদের ধরে নিয়ে গিয়ে বিদেশে বিক্রি করা হয়। সাধারণত মেয়েদের ধরে এভাবে বিদেশে বিক্রি করা হয়, অনেক পুরুষদেরকেও তা করা হয়, তবে তাদের ক্রেতা বেশি মেলে না, তাই এ সন্দেহ থেকে এই ঘটনাটাকে কিন্তু বাদ দেওয়াই যায়। যাই হোক, কে বা কারা কি উদ্দেশ্যে এই চুরি করেছে তা যদি খুঁজে বের করতে হয়, তাহলে সবার আগে ঘটনাস্থলে যাওয়াই কর্তব্য, তাই না কি? তা বটে, বললেন সুন্দরবাবু। তাহলে চলো আমরা সেখান থেকে ঘুরে আসি, জয়ন্ত বলল। সুন্দরবাবু কি এর আগে সেখানে গিয়েছিলেন আপনি? সুন্দরবাবু দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, তা গিয়েছিলাম বটে, তবে কোনো সূত্র দেখতে পাইনি। জয়ন্ত বলল, আমরাও যে সূত্র পাবো তেমন কোনো কথা নেই কিন্তু, তবে চলুন দেখা যাক কতদূর কি হয়। মানিক, তুমি ভাই দীপাকে নিয়ে এসো তো। সুন্দরবাবু বললেন, দীপা আবার কে, মেয়ে গোয়েন্দা নাকি? জয়ন্ত হেসে বলল, এক হিসেবে তা বলতে পারেন, দীপা হলো একটি মেয়ে কুকুর। বিমলবাবুর বাঘার মতো এরও ঘ্রাণ শক্তি খুবই তীব্র, বুঝতে পেরেছেন? তার উপর নিয়মিত ট্রেনিং নিতে হচ্ছে একে। আশা করি কোনো একদিন নিশ্চয়ই সফল হবে, হয়তো বিরাট কোনো একটা তদন্তেই সফল হবে। সুন্দরবাবু বললেন, দেখা যাক চলো, এবার আমরা শোভাবাজারের দিকে যাত্রা করি। ততক্ষণে মানিক দীপাকে নিয়ে এসেছিল, তারা বাইরে এসে একটা ট্যাক্সি নিয়ে বলল শোভাবাজারের দিকে। শোভাবাজারের রাজবাড়ি দোতলা হলেও আকারে তা বিরাট, দুটি তলা মিলিয়ে 22খানা ঘর। বোঝা যায় যে এককালে এরা বিরাট ধনী ছিলেন। বর্তমানে সেই অর্থের গৌরব না থাকলেও অবশ্য দারিদ্রের মধ্যে যে এরা এসে পড়েনি তা বোঝা যায়। বর্তমানে যিনি স্টেটের মালিক সেই বীরেন্দ্র নারায়ণ এসে সুন্দরবাবুকে অভ্যর্থনা করলেন। জয়ন্ত বা মানিককে তিনি চেনেন না, যেহেতু তাদের গায়ে কোন রকম ইউনিফর্ম ছিল না।
সুন্দরবাবু পরিচয় করিয়ে দিলেন সবার সঙ্গে। পরিচয় পেয়ে বীরেন্দ্রনারায়ণ খুশি হলেন। যে ঘরে বসে কথা হচ্ছিল তার সামনে দেখা গেল বিরাট একটা চিত্র, চারপাশে এই বংশের পূর্বপুরুষদের চিত্র, কিন্তু সামনে একটা বিরাট সন্ন্যাসীর চিত্র কেন? সন্ন্যাসীটিকে জয়ন্তের একটা কথা মনে হলো। সে বলল,
বীরেনবাবু আমি কয়েকটা প্রশ্ন করব আপনাকে, আশা করি সঠিক উত্তরই দেবেন।
নিশ্চয়ই। আমার ছেলে অদৃশ্য হবার পর থেকে আমার স্ত্রী প্রায় অজ্ঞান। যদি সত্তর তাকে খুঁজে বের করতে না পারেন তবে তার জীবন সংশয় হবে।
বুঝতে পেরেছি।
তা এবার বলুন কি জানতে চান আপনি?
আপনার ছেলে অদৃশ্য কবে হলো?
পরশুদিন বেলা প্রায় দুটো নাগাদ।
ছিল কোথায় সে?
সে তার ঘরেই ঘুমিয়েছিল। আমার স্ত্রী নানান সাংসারিক কাজে ব্যস্ত। প্রায় বেলা বারোটা নাগাদ আমি তাকে দেখে অফিসে যাই। তারপর বাড়ির সামনে দিয়ে সে বের হয়নি। পিছনের দরজা মানে খিড়কির দরজা খোলা দেখা যায়, তাতে মনে হয় ওই পথ দিয়ে বের হয়েছিল। বেলা প্রায় একটা নাগাদ আমার স্ত্রীর দাসী তাকে ঘরে দেখেছিল, তারপরেই বেলা তিনটাতে এসে তাকে দেখতে পায়নি।
ঠিক আছে, এবার বলুন তো কাউকে সন্দেহ করেন কি আপনি?
না, সন্দেহ তো কাউকে হয় না, কারণ আমার বংশের মধ্যে আমি একমাত্র সন্তান, আর ছেলে নরেন্দ্র হল আমার একমাত্র পুত্র সন্তান, তাই উত্তরাধিকার ব্যাপারে।
আচ্ছা, আপনার ঘরে ওই বিরাট যে ছবি, ওটা কার ছবি? গলায় রুদ্রাক্ষ মালা, তেজস্বী পুরুষ উনি, কে উনি?
উনি আমাদের গুরুদেব। উনি তান্ত্রিক, বিরাট সন্ন্যাসী, তবে বর্তমানে জীবিত নেই। তার প্রধান শিষ্য আছেন আমাদের গুরুদাদা, তিনি থাকেন ও সাধনা করেন পলাশপুরের শ্মশানে, তিনিও তন্ত্র সাধনা করেন।
আচ্ছা, কেউ কখনো আপনাকে ভয় দেখিয়ে চিঠি লিখেছে?
কিরকম?
যেমন ধরুন যে এত টাকা চাই না হলে ক্ষতি হবে, এই টাইপের?
না না না, টাকা যে বর্তমানে আমাদের বিশেষ নেই তা সকলেই জানে, তাই এটা নিরর্থক প্রশ্ন জয়ন্তবাবু।
আচ্ছা, আপনার গুরুদেবের প্রধান শিষ্য কি এখানে কখনো এসেছেন?
বলেন কি? আমার ছেলে নরেন্দ্র অদৃশ্য হবার মাত্র দুদিন আগেও তিনি আসেন। তিনি নরেন্দ্রকে একটি মূল্যবান মালা উপহার দেন, রুদ্রাক্ষ মালা, সেটা ড্রয়ারে আছে, সেখানে একবার দেখবেন কি আপনি?
নিশ্চয়ই দেখব।
It's ABC Radio on air 24/7. Tune in.
Of music
and life
and entertainment.
FM 89.2, your A to Z's at ABC.
Chill presents Kuasha.
বীরেন্দ্রনারায়ণ তক্ষণে উঠে গিয়ে মালাটা এনে জয়ন্তর হাতে দিলেন। সুন্দরবাবু ঠাট্টা করে বললেন,
জয়ন্ত তুমি কি শেষে মালা জপ করতে শুরু করে দেবে নাকি?
জয়ন্ত বলল,
না 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 না, তা নয়, দেখুন না।
জয়ন্ত মালাটা দীপার নাকের কাছে ধরল। দীপা দু একবার সেটা শুকে শব্দ করল, গ্রর। জয়ন্ত বীরেনবাবুকে বললেন,
আচ্ছা আপনাদের খিড়কির দরজাটা একবার দেখাতে পারবেন আমাকে?
নিশ্চয়ই, আসুন না আমার সঙ্গে।
জয়ন্ত সদলে খিড়কির দরজাতে গিয়ে দাঁড়াল। দীপা এক মনে সেখানকার মাটি শুকতে লাগল। জয়ন্ত বলল,
বীরেনবাবু এদিকে লোকজন তো বিশ্বাস আসে না, তাই না?
ঠিক বলেছেন জয়ন্তবাবু।
এদিকে দীপা মাটি শুকতে শুকতে এগিয়ে চলছিল, তাকে বাধা দিল জয়ন্ত, চেন চেনে ধরল। দীপা জোরে জোরে চিৎকার করে উঠল। জয়ন্ত ফিরে এলো তার বাড়িতে, সঙ্গে সুন্দরবাবু ছিলেন। জয়ন্ত বলল,
সুন্দরবাবু কেসটা খুব খারাপ বলে মনে হচ্ছে আমার, বুঝতে পেরেছেন?
কেন?
কারণ হলো ছেলে চুরি সম্পর্কে যে তিনটি বিষয়ের কথা আমি আগে বলেছিলাম তার সঙ্গে এটি মিলছে না মোটেই।
সুন্দরবাবু বললেন,
তাহলে ব্যাপারটা কি বলতো?
দীপার মালা শোকা থেকে বুঝতে পারেননি?
কিছুটা আন্দাজ করেছি ভায়া, মনে হয় ওই মালাটা যে দিয়েছে তার গায়ের গন্ধ দীপা মালাতে পেয়েছে, আর ওই খিড়কির দরজাতে সেই গন্ধের রেশ পেয়েছে পায়ের ছাপে।
মানে যে তান্ত্রিক গুরু ভাই মালাটা দিয়েছিল সেই সেদিন লুকিয়ে খিড়কিতে এসেছিল।
সুন্দরবাবু বললেন,
তাহলে ওই তান্ত্রিক গুরু ভাই চেরিয়ে ছেলে চুরি করা সম্ভব, কিন্তু তাতে লাভ কি?
লাভ বিরাট, বুঝতে পেরেছেন? সেটা পার্থিব লাভ নয়, বলা যেতে পারে পারমার্থিক লাভের একটা কুসংস্কার পূর্ণ ধারণা তার।
সেটা কিরকম?
অনেক তান্ত্রিক কাপালিক প্রভৃতি ভূত প্রেত বা তাল বেতালে সিদ্ধ হয়, জানেন তো? এই সিদ্ধি তারা সত্যি লাভ করে কিনা তা বলা কঠিন। তাদের সিদ্ধি লাভটা যে তপ দ্বারা বা অন্য কোন পথে হয় তাও সঠিক বলা চলে না। তবুও সে ধারণার বশবর্তী হয়ে এখনো অনেক তান্ত্রিক কাপালিক প্রভৃতিরা নরবলি দেয়, তবে কেউ স্বেচ্ছায় নিজের ছেলেকে বলি দেয় না। তাই তারা অনেক সময় ভালো সুলক্ষণ যুক্ত নিখুঁত ছেলে পেলে তাদেরই চুরি করে।
সুন্দরবাবু বললেন,
সর্বনাশ, তাহলে কি এতক্ষণ তাকে বলি দেওয়া হয়ে গেছে?
আমার মনে হয় তা এখনো হয়নি, বুঝতে পেরেছেন?
সেটা তুমি কি করে বলছো? জয়ন্ত বলল,
দেখেন সুন্দরবাবু, অনুমান বলে একটা কথা আছে, জানেন তো? যদি গোয়েন্দার অনুমান শক্তি প্রখর না হয় তবে সে সফলতা লাভ করবে কি করে, বুঝতে পেরেছেন আপনি?
সেটা আমি জানি, তা ব্যাপারটা কি বলতো জয়ন্ত, কি করে তুমি বলছো যে নরেন্দ্র এখনো বেঁচে আছে?
দেখুন, এসব কাপালিকরা সাধনা করে অমাবস্যায়, কারণ অমাবস্যাতে না হলে সিদ্ধি লাভ হয় না। তাছাড়া কতকগুলি বিশেষ অমাবস্যাও রয়েছে, যেমন এ মাসে হচ্ছে ভাদ্র মাসে অমাবস্যা। এটি একটি বিশেষ অমাবস্যা, কারণ এই ভাদ্র মাসের অমাবস্যা প্রেত সাধনা বেতাল সাধনা ইত্যাদির পক্ষে বেশ প্রশস্ত। আর তাই ঠিক অমাবস্যার আগে চুরিটা হয়েছে।
জয়ন্ত একটি প্রশ্ন নিয়ে মৃদু হাসল। সুন্দরবাবু বললেন,
তাহলে ভায়া তোমার মতে আগামী মঙ্গলবার মানে পরশু যে অমাবস্যা?
সুন্দরবাবু বাংলা ক্যালেন্ডারের দিকে তাকিয়ে বললেন। জয়ন্ত বলল,
হ্যাঁ, ওই দিন সন্ধ্যার পর আমাদের প্রস্তুত থাকতে হবে, বুঝতে পারছেন? ওই দিন রাতে পলাশপুরের শ্মশানে হানা দিলে আমরা সফল হয়ে যাব।
কিন্তু কোথায় যে এইসব পূজা সাধনা প্রভৃতি করবে তা জানা যাবে কি করে?
অতি সহজ মশাই, দীপা তার গায়ের ও পায়ের গন্ধ চেনে, সে ঠিক খুঁজে বের করে ফেলবে।
সুন্দরবাবু আমাদের সঙ্গে বলে উঠলেন,
ভেরি গুড, ভেরি গুড, ব্যাটাকে ঠিক বাগে পাওয়া গেছে। তবে সে কি এ কাজ প্রথম করছে না আগেও করেছে?
তা আমি বলতে পারবো না। এইসব তান্ত্রিকরা যে শতাধিক নরবলি দেয় এমন ঘটনাও কিন্তু জানা গেছে। তো আমরা কি অমাবস্যার অভিযানের জন্য রেডি হতে পারি?
নিশ্চয়ই,
বললেন সুন্দরবাবু। অমাবস্যার গভীর রাত, সারা বিশ্ব প্রকৃতি যেন থমথম করছে, আকাশে কালো মেঘ, চাঁদ নেই, তারাটা পর্যন্ত মেঘের আড়ালে ঢাকা পড়ে গেছে। এমনই ভয়াবহ রাতে পলাশপুরের শ্মশানটা যেন আরো ভয়াবহ রূপ ধারণ করেছে। রাতে লোকজন কেউ পথে বের হয় না, আর শ্মশানের দিকে তো ভয় কেউ আসেই না এমন রাতে। কারো বাড়িতে রাতে কেউ মারা গেলে পরদিন সকালে তাকে শ্মশানে আনা হয়, রাতে আসতে কেউই সাহস পায় না। এমনই রাতে শ্মশানের কালী মন্দির থেকে কিছুটা দূরে একটা নির্জন অংশে বসে সাধনা করছিল একজন কাপালিক। তার গলায় হাতে রুদ্রাক্ষের মালা, বয়স 25-26, পরনে টকটকে লাল একটা কাপড়। তার সামনে একটা ভয়াবহ মহাভৈরবের মূর্তি। মূর্তিটা পাঁচটি মরার খুলির উপরে রাখা। তার সামনে আরো একটা বড় মরার খুলি। তার কপালে সিঁদুর লাগানো। মাঝে মাঝে সে একটা মরার খুলির পাত্র থেকে কারণ পান করছে। চোখ দুটো তার টকটকে লাল। তার পাশে একটা মৃতদেহ পড়ে আছে, বোধহয় শ্মশান থেকে মৃতদেহটা টেনে এনেছে। অন্য পাশে একটা পায়রা, একটা মুরগি আর একটা কালো পাঠা বাঁধা। তার পাশে হাত পা বাঁধা অবস্থায় আছে একটা ছেলে। তার দুটি চোখে আতঙ্ক ফুটে উঠেছে। মাঝে মাঝে সে মা মা বলে কাঁদছে। এই রাত্রে এই নির্জন শ্মশানে যে কেউ আসবে না এ বিষয়ে কাপালিক নিশ্চিত, তাই সে ওই শিশুর কান্না নিয়ে মাথা ঘামাচ্ছে না। তার সামনে একটা আগুন জ্বলছে। মাঝে মাঝে সে আগুনে ফুল, বেলপাতা, ঘি প্রভৃতি আহুতি দিচ্ছে আর উচ্চ স্বরে কি সব মন্ত্রপাঠ করে চলেছে। অবশেষে একসময় মন্ত্রপাঠ শেষ হল। কাপালিক উঠে গিয়ে পায়রাটা টেনে নিল, তার ডানার বাঁধন কেটে দিল। তারপর মন্ত্র পড়ে তার পাশে রাখা খাড়াটা দিয়ে এক কোপে তার মাথাটা কেটে ফেলল। কাটা মাথাটা সে ফেলে দিল আগুনের মধ্যে। তারপর ওই পায়রার রক্ত কয়েক ফোঁটা সে ফেলে দিল পাশের মরাটার মুখে। তারপর আরো কিছুক্ষণ মন্ত্র পড়ে সে মুরগিটাও টেনে নিল। ততক্ষণে আগুনে পায়রার মাথাটা পুড়ে গেছে। এবার ওই একই ভাবে এক কোপে মুরগিটাকে কেটে ফেলল, তার মাথাটাও সে ওই জ্বলন্ত আগুনে ফেলে দিল। সঙ্গে সঙ্গে মন্ত্র পড়ে কিছুটা মুরগির রক্ত ঢেলে দিল মরাটার মুখে। এইসব ভয়ানক কাণ্ড দেখে বসে থাকা বালকটি ভীষণ ভয় পেয়ে গেল। সে তার বাঁধন থেকে মুক্তি পাওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করল, তবে বাঁধন খুলতে পারল না সে। তখন সে উচ্চ কণ্ঠে মা মা বলে কাঁদতে লাগল, কিন্তু সে করুণ কান্নাতেও কাপালিকের হৃদয় এতটুকু গলল না। যথারীতি মুরগির বলির পর টেনে নিল পাঠাটা। কিন্তু ঠিক এমনই সময় ঘটে গেল একটা অঘটন। এমন একটা ঘটনার জন্য কাপালিক তৈরি ছিল না। সে চেয়ে দেখতে পেল তার সামনে টর্চ হাতে দুজন লোক, তার পেছনে আরো চারজন লোক, সামনে একটা কুকুর মাটি শুকতে শুকতে আসছে। কাপালিক চমকে উঠল। দুজনের হাতে পিস্তল। তারা হল জমিদার বীরেন্দ্র নারায়ণ, জয়ন্ত, সুন্দরবাবু, মানিক, থানার ওসি আর একজন কনস্টেবল। বীরেন্দ্র নারায়ণ সবার পেছনে, তাই কাপালিক অন্ধকারে তাকে দেখতে পায়নি। ওসি এগিয়ে গিয়ে বলল,
মাথার উপর হাত লোক, নরবলি দিতে চেষ্টা করার অপরাধে তোমাকে অ্যারেস্ট করলাম।
কাপালিক হুঙ্কার দিয়ে উঠল,
শয়তানের দল, আমার পবিত্র সাধনায় ব্যাঘাত সৃষ্টি করতে এসেছিস তোরা,
বলে সে খাড়াটা হাতে তুলে নিল। নিয়েই হুঙ্কার দিয়ে উঠল। এমন সময় জয়ন্ত এগিয়ে গেল, তার পিস্তলের একটা গুলি কাপালিকের পায়ে লাগতেই সে পড়ে গেল। জয়ন্ত বলল,
পুলিশের সঙ্গে লড়াই করতে যেও না, মারা পড়বে, বুঝতে পেরেছ?
এমন সময় এগিয়ে এলেন বীরেন্দ্রবাবু। ততক্ষণে ওসি গিয়ে নরেন্দ্রর হাতে পায়ের বাঁধন কেটে দিয়েছিল। বীরেন্দ্রবাবু ছেলেকে বুকে তুলে নিলেন। নরেন্দ্র কাঁদতে লাগল। বীরেন্দ্রবাবু কাপালিককে বললেন,
ছি ছি, তুমি কিনা আমার গুরু ভাই হয়ে আমার ছেলেকে নরবলি দিতে গিয়েছিলে? আমাদের গুরুদেব এমন শিক্ষা কখনো দেননি। তিনি জপ তপ পূজার পথে যেতে বলেছেন। তুমি কি মনে করো খুব সহজেই সিদ্ধি লাভ করবে এইসব করে? তুমি নরধম পাষণ্ড তুমি।
কাপালিকার চোখ দুটো জ্বলছিল যেন, কিন্তু সে জানে যে সে নিরুপায়, এখন তার মুক্তি সম্ভব নয়। তাছাড়া সে হাতে নাতে ধরা পড়েছে, তার বিচার হবেই, আর বিচারে অন্তত 7 বছর ঘানি ঘুরাতে হবে। ওসি জয়ন্তর দিকে চেয়ে বলল,
আপনি এই কেসে হাত দিলেন বলেই এই শয়তানকে হাতে নাতে ধরা সম্ভব হল, তা না হলে নিরীহ শিশুর কি দশা যে হতো।
বীরেনবাবু বললেন,
জয়ন্তবাবু বলুন কি পুরস্কার আপনি চান, আমি যে কোনো পরিমাণ অর্থ।
জয়ন্ত হেসে বলল, অর্থ টর্থ আমি চাই না বীরেনবাবু, আমি যে আপনার ছেলেকে রক্ষা করতে পারলাম সেই আমার আনন্দ।
কাপালিক বুঝল জয়ন্তর জন্যই ধরা পড়ে গেছে।
সে তাই জ্বলন্ত দৃষ্টিতে জয়ন্তর দিকে তাকিয়ে বলল,
তোমার সর্বনাশ হবে।
জয়ন্ত তাচ্ছিল্যভাবে মৃদু হাসল, কোনো উত্তর দিল না।
এবিসি রেডিও এফএম 89.2 এতক্ষণ শুনছিলেন এয়ারটেল প্রেজেন্স কুয়াশায় আজকের প্রথম গল্প, যার নাম কাপালিকের কবলে, লিখেছেন হেমেন্দ্র কুমার রায় এবং পড়ে শোনালো সেতু। এখন চলে যাচ্ছি আজকের দ্বিতীয় গল্পে, কিন্তু তার আগে জানিয়ে দেব বেশি বেশি ফেসবুক মানে বেশি বেশি হ্যাপিনেস। তাই এয়ারটেল এখন 10 টাকায় পুরো 200 MB ফেসবুক। আজকের গল্প লিখেছেন মশিউর রহমান শান্ত, গল্পের নাম জানাবো একদম গল্প শেষ হওয়ার পর। এবং এখন শুনছেন গল্পের প্রথম পর্ব, তারপর আবারও ফিরে আসছি। আপনি আছেন এবিসি রেডিও এফএম 89.2 তে এয়ারটেল প্রেজেন্স কুয়াশা, যেখানে চলছে আর সঙ্গে আছি আমি শামিল। শুভ এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছে তার ঠিক 2 বিল্ডিং পরেই তানিশার হোস্টেল। অনেক ছেলেরা হোস্টেলের সামনে স্বাভাবিকভাবে দাঁড়ালেও হোস্টেলের সামনে গিয়ে দাঁড়াতে শুভর খুবই বাজে লাগে, আর বাজে লাগবে নাই বা কেন। শুভ তো আর বাকি 10টা ছেলের মতো না যে একদম রাস্তার ছেলেদের মতো মেয়েদের হোস্টেলের গেটে দাঁড়িয়ে শীষ মারবে। তবে শুভ আজকে তানিশার জন্য খুব সুন্দর একটা গিফট নিয়ে এসেছে। তানিশা অবশ্য এখনো সেটা জানে না, শুভ ইচ্ছে করেই জানেনি তানিশাকে। প্রতি মঙ্গলবার ঠিক বিকেল 4টায় শুভর সাথে তানিশার দেখা হয়। কখনো তানিশাকে তেমন ভাবে কিছুই দিতে পারে না শুভ, তবুও এবার কিভাবে কিভাবে যেন একটা গিফট কিনে ফেলেছে সে। সত্যি বলতে তানিশাকে একদম মন থেকে ভালোবাসে শুভ। পরিচয়টা বেশি দিনের না হলেও প্রেমটা যে কিভাবে এত গাঢ় হয়ে গেল সেটা ভাবলেই কেমন যেন অবাক লাগে শুভর কাছে। শুভ আরো অনেক কিছু ভাবতে ভাবতে দেখল তানিশা এসে হাজির। কালো রঙের একটা জামা পরেছে আর তানিশা, সামান্য একটা কালো জামায় একটা মেয়েকে এত সুন্দর কি করে লাগতে পারে। শুভ তানিশার দিকে কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল, তারপর বলল,
তোমাকে এত সুন্দর লাগছে কেন?
ফার্স্ট অফ অল, আমাকে মোটেও পাম দেওয়ার চেষ্টা করবা না। দ্বিতীয়ত, হুদ্দায় আমার প্রশংসা করবা না, এগুলো শুনলে কেমন যেন সস্তা টাইপের মনে হয়। আর তৃতীয়ত, আমি সুন্দর তাই আমাকে সুন্দর লাগছে, বুঝেছো কি বললাম?
তোমার সাথে কথা বলতে আসলেও আমার ভয় করে। তুমি এমন কেন?
কেন কেমন?
একটু কেমন যেন মরিচ মরিচ টাইপের।
মজা নিচ্ছ? যাই হোক, মজা পরেও নেওয়া যাবে। চলো চলো এখন ফুচকা খাবো। মরিচ দিয়ে তোমাকে ফুচকা খাওয়াতে ইচ্ছে করছে, বুঝছো?
এভাবে করে কথা বলো কেন, ফুচকা খাবে এটা তো সুন্দর করে বলা যায়।
কিভাবে বললাম? সুন্দর করে তো বললাম।
তোমার কথার স্টাইলটা কেমন যেন, একটু ধমক ধমক মনে হয়।
মনে হলে কিছু করার নাই। আর তোমার হাতে কিসের প্যাকেট? হ্যাঁ, গিফট এনেছো?
হ্যাঁ, তোমাকে তো কিছু দেওয়া হয় না, তাই আর কি।
তাই আর কি? তোমাকে না একবার বলেছি সস্তা কাজকর্ম করবা না? গিফট দেওয়া, প্রপোজ করা, বারবার লাভ ইউ বলা, এগুলো সস্তা টাইপের কাজ। সত্যিকার ভালোবাসা এমনিতেই বোঝা যায়, এর জন্য আলাদা করে কিচ্ছু করতে হয় না, বুঝছো?
বুঝলাম।
এখন বক্স খুলো, দেখো কি এনেছো।
পছন্দ হয়েছে?
বাহ, এটা আইফোন না?
হ্যাঁ, তোমার ভাঙা ফোনটা যেন চেঞ্জ করো এই জন্য নিয়ে আসলাম।
এত টাকা কোথায় পেলে?
এটা জানা কি খুব দরকার?
থাক, বলতে না চাইলে বলতে হবে না। তবে হ্যাঁ, গিফটটা আমার পছন্দ হয়েছে। যদিও আমার ভাঙা ফোনটা আমি এখন ইউজ করব, তবে এটাও ইউজ করব, টেনশন নিও না।
যাক, কষ্ট সার্থক। তবে এটা ইউজ করলে পুরনোটা ইউজ করা দরকার কি?
কি দরকার সেটা বুঝবা না। যাই হোক, চলো ফুচকা খাবো। আবার পাকামো করে ফুচকার বিল দিতে এসো না, বুঝছো? ফুচকা কিন্তু আমি খাওয়াবো।
যাহা বলিবেন তাহাই হইবে।
তাহা হইতেই হইবে, কারণ আমি তানিশা, যাই বলি তাই করি, বুঝছো?
কথায় কথায় বুঝছো বইলো না, প্লিজ। কেমন যেন টিচার টিচার লাগে।
আচ্ছা যাও, আর বলবো না, এখন চলো তো।
চলো।
তানিশা যখন হোস্টেলে ফিরল তখন রাত 9টা বাজে। কিভাবে এত সময় পার হয়ে গেছে সেটা বুঝতেই পারেনি তানিশা। ফুচকা খেতে গিয়ে কখন যে ডিনার করে ফেলেছে সেটা ভাবতেই এখন অবাক লাগছে তানিশা। তানিশা হোস্টেলে ফিরে দেখল হোস্টেলের গেট লাগানো হয়ে গেছে। এই হোস্টেলটার একটা সমস্যা আছে, কথা নাই বার্তা নাই গেটে তালা ঝুলিয়ে দেয়া হয়। আরে একটু একটু দেরিতে হতেই পারে, দুনিয়াতে কেউ তো আর ফেরেশতা না, প্রেমিক প্রেমিকা ঘুরতে গেলে একটু তো দেরি হবেই। তানিশা মেজাজ খারাপ করে দরজায় নক করল। মেইন গেটের দেখাশোনা যিনি করেন তার নাম হাবিবুল্লাহ, সুফি টাইপের মানুষ, ধর্মকর্ম নিয়েই বেশি ব্যস্ত থাকে। তানিশাকে দেখে দৌড়ে এসে দরজা খুলে দিল। ওনার বয়স প্রায় 50-এর কাছাকাছি, দৌড়ে আসবার মতো বয়স তার নেই। যাই হোক, দরজা খুলেই তানিশার দিকে তাকিয়ে হাবিবুল্লাহ বললেন,
মারে এত রাত কইরা ফিরলে সমস্যা না, চেষ্টা নিবা তাড়াতাড়ি ফেরার।
আমি কি প্রতিদিন বের হই চাচা? ঢাকা শহর তো জ্যামের শহর, আগে থেকে কি বোঝা যায় যে লেট হবে?
রাগ হইও না মা, তোমার ভালোর জন্যই বললাম।
আপনারা যে কি ভালো চান সেটা তো বুঝি না। উপরের মেয়েরা সিগারেট খায়, আপনারা না চাইলে কিভাবে খায় বলেন? শুধু গেট লক করলেই হয় না চাচা, সবকিছুই লক করতে হয়। যাই হোক, উপরে যাই।
যাও মা যাও, ভালোর সাথে থাকলে ভালো কিছুই হয় মা। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ।
বাহ, আপনি তো দেখছি ভাব সম্প্রসারণও করতে শুরু করেছেন, ভালোই।
আমি অবসর সময়ে বই পড়ি, তোমাদের অনেক বই আমার এদিকে আছে মা। হোস্টেল দেখাশোনা করলে যে বই পড়া যাবে না তা তো না, তাই না?
আপনি কথা খুব গুছিয়ে বলেন। যাই হোক চাচা, যাই। আর যেটা বললাম সেটা মাথায় রাখেন, তিনতলার মেয়েরা কিন্তু আসলেই সিগারেট খায়।
আমার ক্ষমতা সীমিত মা, স্যার ম্যাডামদের বইল হেরাই ব্যবস্থা নিব।
সিগারেট কেন, মদ গাঁজা খেলেও আমার মাথা ব্যথা নেই, আমার মনে হলো আমি আপনাকে তাই বললাম। যাই হোক, আমি যাই।
তানিশা যে রুমে থাকে সে রুমে আরো দুজন মেয়ে তানিশার সাথে থাকে, একজন সাদিয়া আর একজন রূপা। সাদিয়াকে বোঝা মুশকিল, মাঝে মাঝে সাদিয়াকে দেখলে তানিয়ার মনে হয় সাদিয়া পৃথিবীর সেরা 10 জন ভালো মেয়ের মধ্যে একজন। আবার মাঝে মাঝে মনে হয় কোনো একটা বড় ঝামেলায় সাদিয়ার মধ্যে আছে। অন্যদিকে রূপা এলিয়ান টাইপের মেয়ে, একদমই একা, একদমই মুখচোরা, খুব প্রয়োজন ছাড়া কথা তো দূরের কথা, সৌজন্যমূলক হাসি পর্যন্ত দেয় না। তবে মাঝে মাঝে রাতের বেলা তারা তিনজন বসে গল্প করে, গল্পে এক একদিন রূপা অনেক কথা বলে, আবার একদিন একদমই চুপ করে যায়। তবে সাদিয়া মাঝে মাঝে কথা বলতে শুরু করলে থামার একদমই কোনো লক্ষণ নাই। আর তানিশা হচ্ছে পুরোই ব্যতিক্রম ধর্মী, অত শত হিসেব করে কথা বলা কিংবা চলাফেরা কোনোটাই তানিশাকে দিয়ে হয় না। রুমে ঢুকে ফ্রেশ হয়ে বিছানায় যাওয়ার পর সবার আগে সাদিয়া গিফটটা খেয়াল করল, গিফট দেখেই জিজ্ঞেস করল,
মোবাইল কিনেছিস নাকি গিফট পেয়েছিস রে?
গিফট?
ও বাবা, তোকে আবার কে গিফট করলো? ওই ছেলেটা?
ওই ছেলেটা না, সে আমার বয়ফ্রেন্ড শুভ।
আরে বাবা, রাগ করিস কেন, আমি তো এমনি ওই ছেলেটা বললাম, নামটা মাথায় আসছিল না সেজন্য।
রাগ করছি না সাদিয়া, আমার রাগ এত সস্তা না। বাই দ্য ওয়ে, এলিয়েন রূপা, তুই কি বই পড়ছিস? ভূতের বই পড়ছি।
ইদানিং রূপা অনেক বইটই পড়ে।
তুইও পড়, কেউ না করেছে নাকি?
আরে না, বইটই পড়া আমাকে দিয়ে হয় না, হয়ও নি আর হবেও না।
তোকে দিয়ে হবে না সেটা দেখলেই বোঝা যায়। রূপা এদিকে আয় তো, আমরা তিনজন মিলে একটা সেলফি তুলি, আফটার অল নতুন মোবাইল বলে কথা।
রূপা তুলবে সেলফি? আমি ওর এই জীবনেও ছবি তুলতে দেখিনি।
না দেখলে এখন দেখবি। আয় রূপা, আয় তো।
না থাক, তোরা তোল।
আসতে বলছি, আয়।
থাক থাক, করে লাগবে না, চল চল আমরা তুলি।
রূপা আসতে বলছি, আয়।
আচ্ছা আসছি, দাঁড়া।
হোস্টেলে থাকার আলাদা একটা মজা আছে, সমস্যা যে নাই তা কিন্তু না। তানিশা এখন পর্যন্ত হোস্টেলে থাকার তেমন কোনো সমস্যা খুঁজে পায়নি অবশ্য। হয়তো সে লাকি, তার রুমমেট ভালো। তবে কখন কোন সমস্যা এসে পড়ে সেটাকে আগে থেকে বলা যায়? ঘুম থেকে উঠে তানিশা ক্লাসে গেল। ক্লাসে মোবাইল নিয়ে যাওয়ার প্রশ্নই আসে না, তাই মোবাইল রুমে রেখে চলে গেল। তবে যখন ফিরল, তখন দেখল নতুন মোবাইলটা যেখানে ছিল সেখানে নেই। তানিশা একটু রাগি টাইপের, তবে মোবাইল টোবাইল নিয়ে ছোট লোকের মতো চেঁচামেচি করবার মানুষ সে না। খুব শান্তভাবে আরো কিছুক্ষণ মোবাইলটা খুঁজল তানিশা। হোস্টেলের চুলা খুবই নোংরা, হোস্টেলের চুলায় তাই সচরাচর কিছু রান্না করে না তানিশা। তারপরও মেজাজ খারাপ করে একা একা চা গরম করল। চা নিয়ে যখন রুমে ঢুকল, তখন রূপা এবং সাদিয়া দুজনেই রুমে ছিল। দুজনের সাথে অল্প কিছু কথা বলে খুব ঠান্ডা মাথায় তানিশা দুজনকেই জিজ্ঞেস করল,
এই তোরা কেউ আমার মোবাইলটা দেখেছিস? আমি আমি সকাল থেকে দেখতে পাচ্ছি না, কই গেল?
কি বলিস এগুলা, কতকাল মাত্র আনলি, আজ দেখতে পাচ্ছিস না?
কসম আমি দেখিনি।
সাদিয়া অকারণে কসম টসম বলবি না তো।
তোর নতুন মোবাইল কোথায় যাবে একটু খুঁজে দেখ, আমার তো মনে হয় আশেপাশে কোথাও আছে।
কে জানে, অথবা ট্যাগ চুরি টুরিও হতে পারে। ইদানিং হোস্টেলে যা শুরু হয়েছে, শুধু জিনিস টিনিস হারায়।
চুরি হবার তো কথা না, কারণ সকাল থেকে তো আমাদের রুমে আমি কাউকে ঢুকতে দেখিনি।
এমনও হতে পারে যে চোর আমাদের রুমেই আছে।
কি মজা নিচ্ছিস, আমার মোবাইল কি তোরা লুকিয়ে রেখেছিস নাকি?
দেখ আমি ফানের মানুষ না, সিরিয়াস টাইমে আমি সব ফান করি না।
এক মিনিট সাদিয়া, চোর আমাদের রুমেই আছে এই কথাটা ক্লিয়ার কর।
আরে ক্লিয়ারের তো কিছু নেই, যেটা সত্যি সেটাই বলেছি।
কি বলতে চাস ক্লিয়ার করে বল সাদিয়া, অকারণে প্যাঁচাচ্ছিস কেন?
আমি প্যাঁচাচ্ছি না, মোবাইল খোঁজ, যদি না পাস সময় বলে দিবে যা বলার।
তানিশা অনেকটা সময় ধরে মোবাইল খুঁজল, একদম বিছানার নিচ থেকে শুরু করে ঘরের এপাশ ওপাশ প্রতিটি জায়গায় খুঁজল, কিন্তু কোথাও তার নতুন মোবাইল নেই। তানিশার কাছে কেউ যদি খুব সুন্দর করে কিছু চায়, তানিশা এমনিতেই তা দিয়ে দেওয়ার মানুষ। যদিও সে একটু রাগি টাইপের, কথা বলার সময় হয়তো একটু রাগ করেই কথা বলে, তাই বলে কোনো কিছু নিয়ে অকারণে ঝামেলার মানুষ তানিশা না। আর সেই তানিশার মোবাইল চুরি হয়েছে এটা মেনে নিতে একটু কষ্টই হচ্ছে তানিশার। তার উপর রুমে সে ছাড়া মাত্র দুজন মানুষ, যদি চুরি হয়ও এই দুজন ছাড়া অন্য কারো চুরি করবার কথা না। সাদিয়া ইতিমধ্যে তানিশার সামনে যেভাবে কথা বলল, তা থেকে কানার ভাই অন্ধও বলে দিতে পারবে যে সে রূপাকে চোর বলতে চাইছে। কিন্তু রূপার মতো একজন মেয়ে মোবাইল চুরি করবে সেটা একদমই সায় দিচ্ছে না তানিশার মনে। ভালো রকম দ্বিধায় পড়ে গেল সে। চেষ্টা করলো মাথা থেকে মোবাইলের ব্যাপারটা একদম ঝেড়ে ফেলতে। তারপর পুরনো সে ভাঙা মোবাইল দিয়েই ফোন করলো শুভকে। শুভ ফ্রি থাকাতে ঘুরতে যাওয়ার প্ল্যানও করে ফেলল, না খুব একটা বেশি দূরে না, এই আশেপাশেই কোথাও। তবে শুভ যখন এসে দেখল তানিশার হাতে সেই পুরনো মোবাইলটি,
হঠাৎ তোমার হাতে নতুন মোবাইলটা দেখতে পেলাম না, তাই আর কি।
তাই আর কি মানে, বলে ফেলো।
আর ধুর কিছু না, বাদ দাও তো, চলো সাব স্যান্ডউইচ খাই।
আমার কিছু খেতে ইচ্ছে করছে না, হঠাৎ মনে হলো তোমার সাথে গল্প করি, তাই তোমাকে আসতে বললাম। তোমার তাড়া থাকলে চলে যাও।
আমি কখন বললাম আমার তাড়া আছে?
বলনি, আমি এমনিতেই বললাম। আচ্ছা শোনো, একটা ব্যাড নিউজ আছে।
কি ব্যাড নিউজ?
আমার মোবাইলটা চুরি হয়ে গেছে।
গতকাল নিলে আর আজকের মধ্যে চুরি হয়ে গেছে, কি বলছো?
হ্যাঁ, আজকে সকাল থেকে পাচ্ছি না।
কোথায় রেখেছিলে মনে আছে?
আমার মাথার সামনে রেখে ঘুমাচ্ছিলাম, তারপর আর পাচ্ছি না।
তোমার রুমমেটদেরকে জিজ্ঞেস করো, এটা সম্পর্কে জানে কিনা।
জিজ্ঞেস করেছি, তবে ব্যাপারটা নিয়ে ঘাটাতে জঘন্য লাগছিল, তাই কথা বাড়াইনি।
তাহলে এখন কি করতে চাও? আমি তো নতুন একটা মোবাইল এখন কিনেও দিতে পারবো না।
তোমার কাছে কি আমি নতুন মোবাইল চেয়েছি, নাকি যেটা দিয়েছো সেটাও চেয়েছিলাম?
তুমি ভুল বোঝো কেন, আমি কি ওই হিসেবে বলেছি?
কোন হিসেবে বলেছো আমি জানি না, তবে নেক্সট টাইম কখন আমাকে কোনো গিফট দিতে আসলে আমি আর তোমার সাথে দেখা করতে আসব না।
মানে কি?
মানে টানে কিছু নেই, আমি যা বলার বলে দিয়েছি, আমি এখন যাই।
যাই মানে?
এত মানে মানে করছো কেন, সমস্যাটা কোথায় তোমার?
মাত্রই তো দেখা হলো, এখনই চলে যাচ্ছ কেন? কিছুই তো বুঝতে পারছি না।
সবকিছু বোঝা এত জরুরি নয়, আমি গেলাম।
তুমি না বললে ঘুরতে যাবে? আসো অন্তত একটু কোল্ড ড্রিঙ্ক খাই।
আমি কিছু খাবো না, মেজাজ খারাপ লাগছে। আমি যাই শুভ, পরে কথা হবে।
হোটেলে ফিরে দেখা গেল বিশাল কাহিনী। কাহিনী দেখে তানিশা নিজেই অবাক, মোবাইল হারিয়েছে তার, আর এদিকে সাদিয়া এবং রূপার মধ্যে অনেক বড় ঝগড়া হয়ে গেছে, ঝগড়ার কারণ মোবাইল চুরি। তুচ্ছ বিষয় নিয়ে বাড়াবাড়ি একদমই ভালো লাগে না তানিশার কাছে, কিন্তু বিষয়টা কিভাবে যেন পুরো হোস্টেলে ছড়িয়ে গেছে। পাশের রুমের এক বড় আপু তানিশাকে নিচে দেখিয়ে বলল, রূপা নাকি তোমার মোবাইল চুরি করেছে, কি অদ্ভুত ব্যাপার। এই দেখে যার বিয়ে তার খোঁজ নেই, পাড়াপড়শির ঘুম নেই টাইপের অবস্থা। যদি সত্যি মোবাইলটা রূপা নিয়েও থাকে, তাহলে সেটা তানিশা তানিশারটা বুঝবে। বাইরের কেউ কেন এখানে নাক গলাতে আসবে, বাইরের মানুষের এত মাথা ব্যথা কেন, সেটাই ভেবে পায় না তানিশা। পুরো ব্যাপারটা যেন স্বাভাবিক থাকে সেটার জন্য তানিশা সাদিয়াকে ডাক দিল, রূপাকেও ডাক দিত। কিন্তু রুমে ঢুকে দেখলো রূপা অসহায় ভাবে কাঁদছে। কাঁদতে কাঁদতে অসহায় ভাবে সে বলল যে সে মোবাইল চুরি করেনি। তারপর তাকে ডেকে অকারণে কাহিনী করবার কোনো মানে হয় না। সে সাদিয়াকে ডেকে বোঝানোর চেষ্টা করলো এবং বলল,
রূপা এভাবে কাঁদছে কেন সাদিয়া?
আরে বলিস না, আস তো একটা চুন্নি, তোর আইফোনটাও চুরি করেছে তো, আমি বুঝে ফেলেছি দেখে এখন কান্নাকাটি করে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে যত সব।
শোন সাদিয়া, তুই ভালো করেই জানিস আমি কেমন, আমার কিন্তু আজাইরা কোনো বিষয় নিয়ে ঘাটাতে একদমই ভালো লাগে না। সো মোবাইল নিয়ে যেন আর একটা কথাও না হয়, চুন্নি হোক আর মুন্নি হোক, রূপাকে যেন আর কাঁদতে না দেখি, বুঝলি?
আজব ঘটনা, ও কাঁদলে এখন আমি কি করব? আমি কি ওরে কাঁদতে বলছি নাকি?
তুই ওরে কি বলছিস সেটা তুই জানিস, আমি জানি না, জানতে চাইও না, জাস্ট আমার মোবাইল নিয়ে যেন কোনো কথা না হয়।
আচ্ছা, এত দামি একটা মোবাইল হারালো আর তুই এমনি এমনি ছেড়ে দিবি?
যার মাথা তাকেই ব্যথা নিয়ে ভাবা উচিত, ছেড়ে দিয়েছি নাকি দেইনি এগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি না, শুধু যেটা বলছি সেটা মাথায় রাখ, আমি এই মোবাইল নিয়ে আর কোনো কথা হতে যেন না দেখি।
ফাইন, আমি কোনো কথা বলবো না, কিন্তু মানুষ যদি কিছু বলে সেখানে কিন্তু আমার কোনো দোষ নাই।
আমার যা বলার আমি বলেছি, এখন এই টপিক বাদ দে তো।
আচ্ছা যা, বাদ দিলাম, তবে মোবাইল কিন্তু রূপাই চুরি করেছে।
আবার শুরু করলি, বললাম না বাদ দিতে।
ওকে ওকে, এই যে কানে ধরলাম, আর কিছুই বলবো না, তোর মোবাইল জাহান্নামে যাক বাবা, আমার কি, আমি গেলাম।
আমাদের জীবনে ছোট থেকে ছোট বিষয়গুলো মাঝে মাঝে বড় আকার ধারণ করে, এই একটি মোবাইল হারানোর ঘটনা সেরকম বড় ব্যাপার হয়ে দাঁড়ালো। রূপা একদমই ক্লান্ত হয়ে গেল সবাইকে বোঝাতে বোঝাতে যে সে মোবাইলটা চুরি করেনি, কিন্তু তানিশা ছাড়া মনে হয় না কেউ তার এই কথা বিশ্বাস করল। রূপার বাসায় কেউ নেই, মামা জীবিত, তবে মামার বাড়ি থাকা না থাকা একই কথা। মামার বাড়িতে থেকে পড়তে অনেক অসুবিধা হচ্ছিল, সে কারণে সে হোস্টেলে এসেছে। যদি নিজের থাকার কোনো জায়গা থাকত তাহলে অবশ্যই রূপা চলে যেত হোস্টেল ছেড়ে, কিন্তু কি আর করা, যার কপাল পোড়া থাকে তার সবকিছুই উল্টা থাকে। ইচ্ছে থাকা সত্ত্বেও যাওয়ার কোনো জায়গা নেই রূপার, হোস্টেলে একদমই দম বন্ধ হয়ে আসছিল। তাই বিকেলে রূপা একা একা হাঁটতে বের হল। যখন ফিরে আসলো তখন হোস্টেলের এক আপু রূপাকে ডাকলেন। যিনি ডাকলেন তার নাম শীলা। সবাই সিগারেট শীলা নামেই চেনে তাকে, কারণ সে নাকি সারাক্ষণই সিগারেট খেতে পছন্দ করে। তবে রূপার সাথে আজ পর্যন্ত শীলার কখনো কথা হয়নি, আজই প্রথম কথা হল। এবং প্রথমেই তিনি ঝাড়ি দিয়ে বললেন,
এই তুই কি চুনি রূপা? আপু এগুলো কি বলছেন? আমি রূপা। সাদিয়া তাহলে তোর কথাই বলেছে। তো মোবাইল চুরি করে কি লাভ হলো বল? ধরাই তো খেয়ে গেলি। আপু আমি মোবাইল চুরি করিনি, আমি তেমন মেয়ে না যেমন আপনি ভাবছেন। গরম সিগারেটের ছ্যাঁকা খেয়েছিস, খেলে বুঝবি তুই কেমন আর আমি কেমন।
আমি সিগারেটের ছ্যাঁকা কেন খেতে যাব?
তুই এরকম ন্যাকামি করে কথা বলিস তো তাই খাবি। এখন যেটা বলি মন দিয়ে শোন, আমার সাথে কোনো ধানায় বানায় করবি না, আমি যেটা বলি ঠিক সেটাই করবি, ঠিক আছে?
আমি কি করব আপু, আপনার কথা আমি বুঝিনি।
উফ, কথা শেষ করতে দিলে তো বুঝবি, কথা শেষ না করলে কিভাবে বুঝবি? শোন, তুই আজকে স্বীকার করবি তুই মোবাইল চুরি করেছিস, চুরি করলেও স্বীকার করবি, না করলেও স্বীকার করবি। হ্যাঁ,
আমি কেন স্বীকার করব? আমি তো চুরি করিনি।
উফ, স্বীকার করবি কারণ আমি তোকে বলছি। আর যদি তুই সেটা স্বীকার না করিস এবং সবার সামনে ওই মাইয়ার কাছে মাফ না চাস, তাহলে কাল আমি তোর ছবি সবার রুমে পোস্টারের মতো বিলি করব। আমার সব জায়গায় লিংক বুঝছিস? একটা হোস্টেলে তোর চোর হিসেবে প্রমাণ করা আমার জন্য 1-2 এর ব্যাপার, বুঝছিস?
আপু আপনি কি বলেন এগুলা? আপনার সাথে আমার কি শত্রুতা? আপনি এমন কেন করতে যাবেন?
হুদার কানের কাছে ভেজে ভেজে করবি না তো, আর খবরদার কানবি না। আমার যা বলার আমি বলে দিয়েছি, বাকিটা এখন তোর উপর। এখন যা ভাগ।
রূপা আসলে ক্লান্ত হয়ে গেল এইসব দেখতে দেখতে। এই শীলা আপুর সাথে তো জীবনে ওর কোনোদিন কথাও হয়নি, কিন্তু কেনই শীলা আপু তার সাথে এমন শত্রুতা শুরু করলো কে জানে। কেমন যেন লাগছে রূপার কাছে, সবকিছুই মনে হচ্ছে ঠিক কেমন যেন হয়ে যাচ্ছে, অথচ সত্যি রূপা কিচ্ছু করেনি। রূপা এরকম কিছু করার মেয়েও না। এদিকে পরের দিন সকালে যে রূপার জন্য এত বড় একটা ঝামেলা অপেক্ষা করছিল সেটা রূপা কখনো কল্পনাও করেনি। রূপা ঘুম থেকে উঠে রুমের বাইরে গিয়ে দেখল সবার হাতে লিফলেট, সেখানে লেখা, রূপা নামের এই মেয়েটি মোবাইল চোর, সবাই নিজের মোবাইল সাবধানে রাখবেন। লেখার ঠিক নিচেই তার ছবি দেওয়া। ছবিটা যে ফেসবুক থেকে নেয়া এটাও বুঝতে রূপার এক মিনিটও সময় লাগলো না, কিন্তু পুরো ব্যাপারটা দেখে একেবারেই চমকে গেল রূপা, একদম স্তব্ধ হয়ে গেল। রুমে ঢুকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলো। আজকে সকাল থেকেই সাদিয়া নেই, ঘুম থেকে উঠে বাইরে কোথাও গেছে, আর তানিশা ঘুমাচ্ছিল। রূপার ফুপিয়ে কান্নার শব্দে তানিশার ঘুম ভেঙে গেল। সে রূপার দিকে ঘুম ঘুম চোখে তাকিয়ে বলল,
তোর আবার কি হলো, কাঁদছিস কেন?
আমি তোর মোবাইলটা নিইনি, আমার চুরির অভ্যাস নেই বিশ্বাস কর। আরে আমার মা, আমি তো বুঝলাম তুই নিস নাই, কতবার বলবি আমাকে একটা কথা, আমি তো নিজের আমার মোবাইলের কথা ভুলেই গেছি, কিন্তু তুই এটা নিয়ে কাঁদছিস কেন? বাইরে গিয়ে দেখ ওরা আমাকে নিয়ে কি বানিয়েছে, তাহলে বুঝতে পারবি।
কি হয়েছে দেখা?
আমি বলতে পারবো না, আমি সত্যি কিছু করিনি, আমাকে অকারণে সবাই ভুল বুঝছে।
ওফো, কান্না বন্ধ কর তো, আমি দেখছি কি হয়েছে।
চলছে এয়ারটেল প্রেজেন্স কুয়াশা এবিসি রেডিও এফএম 89.2 তে। আর এতক্ষণ শুনছিলেন আজকে কুয়াশার মূল গল্পের প্রথম পর্ব, এবং প্রথম পর্বে আমরা দেখেছি শুভ এবং তানিশা দুজন দুজনকে ভালোবাসে, এবং তানিশা একটা হোস্টেলে থাকে,
আর সেই হোস্টেলের বাইরে শুভ প্রতি মঙ্গলবার তানিশার সঙ্গে দেখা করে তানিশাকে কখনোই কিছু দেয়া হয় না বলে একদিন শুভ তার জন্য একটি সারপ্রাইজ গিফট নিয়ে যান, যেটা ছিল একটি আইফোন। এবং ফোনটি পেয়ে তানিশা বেশ খুশি এবং হোস্টেলে চলে আসে। এবং তানিশার রুমের হোস্টেলের রুমমেট হচ্ছে সাদিয়া এবং রূপা। তার মধ্যে সাদিয়া একটু কেমন যেন মেয়েটি, রূপা খুবই শান্ত সৃষ্টি নিরীহ টাইপের একটি মেয়ে। এবং মোবাইলটি পাওয়ার পরদিন সকালবেলা দেখা গেল তানিশার মোবাইলটি নেই, হারিয়ে গেছে। বহু জায়গায় খোঁজা হলো, কোথাও পাওয়া গেল না। এবং এক পর্যায়ে সাদিয়া বলেই ফেলল যে রূপাই চুরি করেছে অকারণে, কোনো কারণ ছাড়াই। এবং ক্রমে ক্রমে জিনিসটা বেশ বিশাল আকার ধারণ করলো। এবং একসময় তানিশা বাইরে থেকে ফিরে এসে জানতে পারল যে সাদিয়া অলরেডি পুরো হোস্টেলে খবর দিয়ে দিয়েছে যে এবং রূপাই মোবাইল চুরি করেছে। এবং তাদের একজন সিনিয়র আপু যার নাম শিলা, সিগারেট শিলা নামে যাকে চিনে, সে রীতিমতো রূপাকে এটিকে থ্রেট দিল যে রূপা যদি স্বীকার না করে তাহলে হোস্টেলের সব দরজায় দরজায় পোস্টার লাগানো হবে রূপার ছবি সহ যে মেয়েটি মোবাইল চোর ইত্যাদি ইত্যাদি। এবং তারপরেই একটা সময় তানিশার কাছে রূপা কাঁদতে কাঁদতে গেল এবং তানিশাকে বলল যে একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা ঘটে গেছে সেটা আমরা কিছুই জানি না, সেটা আমরা জানবো এর পরের পর্ব থেকে অর্থাৎ দ্বিতীয় পর্বে। তো চলে যাচ্ছে দ্বিতীয় পর্বে, আর আপনি আছেন নিয়াতুল প্রেজেন্স কোয়াশা, আপনার সাথে আছে শারমিন, শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। বাইরে গিয়ে তানিশা দেখলো পুরো হোস্টেলের প্রায় সব রুমের দরজাতে রূপার ছবিওয়ালা লিফলেট লাগানো। তানিশার মেজাজ এটা দেখে পুরোই খারাপ হয়ে গেল। তার নিজের মোবাইল হারিয়েছে সেটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই, অথচ পুরো হোস্টেলের মেয়েরা এটা নিয়ে এত লাফাচ্ছে। কি অদ্ভুত মানুষের মেন্টালিটি! তানিশা কি করবে ঠিক বুঝতে পারল না। এইসবের পেছনে কেন জানি মনে হচ্ছে সাদিয়ার হাত আছে। একই রুমে থেকে এরকম শয়তানি করার কোনো অর্থ খুঁজে পাচ্ছে না তানিশা। সে আবার রুমে ঢুকল। রূপা এখনো কেঁদেই যাচ্ছে। মেয়েটাকে দেখে কেমন যেন অসহায় লাগছে। কেন যে মোবাইলটা আনতে গেল তানিশা, এখন মনে হচ্ছে সব দোষ তার নিজের। সুমোর থেকে গিফটটা না নিলে কি এমন হতো? রূপার সামনে বসে রূপাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করল তানিশা।
আমি হোস্টেলের স্যারদের সাথে কথা বলবো, তুই কোনো চিন্তা করিস না তো, সব ঠিক হয়ে যাবে। যারা এমন কাজটি করেছে তাদের দেখ কি অবস্থা হয়।
কারোর কিচ্ছু হবে না, কিন্তু আমি সত্যি কিছু করিনি তানিশা।
আরে বাবা, তুই কিছু করিসনি সেটা তো আমি জানি, আমাকে বারবার এক কথা বলার দরকার কি? তবে যারা এটা করেছে তারা এখন বুঝবে কত ধানে কত চাল।
আমার ছবি দিয়ে এরকম করা কি ঠিক হলো বল?
ঠিক হয়নি সেটা তো বুঝতে পারছি, আর এটাও বুঝতে পারছি এটা নিয়ে মন খারাপ করে থাকা মোটেও কোনো কাজের কথা না। তুই টেনশন নিস না, আমি বিকেলে এটা নিয়ে স্যারদের সাথে কথা বলবো।
আমার খুব কষ্ট হচ্ছে তানিশা, আমি তোকে বোঝাতে পারবো না আমার কতটা কষ্ট হচ্ছে।
আমাকে বোঝাতে হবে না, আমি বুঝতে পারছি। তুই এটা নিয়ে আর প্লিজ আপসেট থাকিস না, আমি দেখছি কি করা যায়। আমার নিজের উপর সবচাইতে বেশি রাগ লাগছে।
কেন, তোর কি হয়েছে?
আরে পুরো ব্যাপারটাই তো আমার এক ছাতা মাথা মোবাইল নিয়ে, এই কারণেই রাগটা আরো বেশি লাগছে।
আমার খুব কষ্ট হচ্ছে, সবাই কেমন কেমন চোখে তাকাচ্ছিল। আমার তো চলে যাওয়ারও কোনো জায়গা নাই, থাকলে আমি আজই চলে যেতাম।
আরে ধুর, এত সিরিয়াস হোস না তো, সবাই এখন এটা নিয়ে ফান করছে, দুদিন পর এমনিতেই ভুলে যাবে।
মা আমার বাসায় থাকার অবস্থা নেই, আর নতুন হোস্টেল এখন কোথায় পাবো? নয়তো নতুন কোন হোস্টেলে চলে যেতাম।
আমি কি বললাম আর তুই কি বলছিস? বললাম না এটা নিয়ে মাথা ঘামাতে না, তুই তোর মতো দুদিন তিন দিন চুপচাপ থাক, সব ঠিক হয়ে যাবে।
কিছুই ঠিক হবে না তানিশা, সবাই ভাববে আমি চোর। মানুষের মাথায় একবার কিছু ঢুকে গেলে সেটা সহজে বের হয় না। আমার ব্যাপারটাই হোস্টেলে সবার মাথায় গেঁথে গেছে, এটা আর বের হবে না।
এটা তোর ধারণা রূপা, বাস্তবে আমার কিচ্ছু হবে না।
বাস্তবে এর চাইতে ভয়াবহ অবস্থা। আমার ছবি দিয়ে লিফলেট বানানো, আমার উচিত ছিল এটা দেখার পরপরই ছাদ থেকে লাফ দিয়ে মারা যাওয়া।
আহা, পাগলের মতো আজাইরা কথা বলা বন্ধ করতো, এটা নিয়ে তোর কোনো কথা নেই, ঠিক আছে?
আচ্ছা ঠিক আছে, তবে আমার সত্যিই ভালো লাগছে না, কেমন যেন লাগছে আমি বোঝাতে পারছি না, কিছুই বোঝাতে পারছি না।
মানুষের মাথায় একবার কিছু ঢুকলে সেটা মনে হয় সব সময় বারবার মনে হতে থাকে, আর আসলেই ব্যাপারটা সত্যি। যদি একজন মানুষ এক কথা বারবার মনের মধ্যে গুনগুন করে বলতে থাকে, তাহলে একটা পর্যায়ে এসে
এই ভেবিয়েশন কেটে যায়। যারা আত্মহত্যা করে তারা কিন্তু মনে মনে বারবার মৃত্যুর কথাই বলে এবং একসময় মৃত্যু বিষয়ক ভয় আর তার মাথায় কাজ করে না, তখন মৃত্যু তার কাছে হয়ে যায় ডাল ভাতের মতো। এমনটাই বইতে পড়েছে রূপা, এবং রূপার আজ মনে হচ্ছে এমন জীবন থাকার চাইতে আসলে মরে যাওয়া ভালো। রূপা সারা দিন মনে মনে প্রার্থনা করল যেন তার মৃত্যু হয়। একটা অদ্ভুত বিষয়, মৃত্যুর বিষয়ে সব ভয় সত্যি সত্যি তার কেটে গেল। দুপুরে সাদিয়া এসে মশকরা করল। সাদিয়া রূপাকে ব্যঙ্গ করে বলল, তুই তো ফেমাস হয়ে গেছিস, পুরো হোস্টেল তোকে চেনে। রূপা সেই কথার কোনো জবাব দিল না। তার মাথায় এখন হোস্টেল নেই, তার মাথায় এখন একটা জিনিসই বারবার ঘুরছে, যার নাম মৃত্যু। সে দুপুর তিনটা পর্যন্ত একটা কথাও কারোর সাথে বলল না, শুধু মনে মনে মৃত্যু প্রার্থনা করল। এবং তানিশা, সাদিয়া এবং হোস্টেলের সবাই যখন লাঞ্চ করতে গেল, ঠিক তখন রূপা একটা কঠিন সিদ্ধান্ত নিল। রূপা দরজা লক করে তিনটা ওড়না ফ্যানের সাথে বেঁধে ফাঁসিতে ঝুলে পড়ল। আর যখন ঝুলে পড়ল, তখন সবাই লাঞ্চ করতে ব্যস্ত থাকায় কেউ বুঝতেও পারল না যে রুমে কি হয়ে গেছে। তানিশা এবং সাদিয়া দুজনেই একসাথে যখন ফিরল, আর তখন দেখল দরজা ভেতর থেকে লক করা।
আই রূপা, রূপা দরজা খোল। রূপা,
কি হলো ওর আবার? দরজা লক করে কি করছে রে?
রূপা, রূপা দরজা খোল তো, দরজা খোল।
আরে ঘুমাচ্ছে মনে হয়।
ঘুমালে দরজা লক করে কেন ঘুমাবে? আই রূপা, রূপা দরজা খোল।
আরে থাক বাদ দে তো, চল না চা খাই, এমনি একটু পর দরজা খুলবে।
না, একটু পর ভয়ঙ্কর কিছু হতে পারে, দরজা খোলার ব্যবস্থা এক্ষুনি করতে হবে।
কিন্তু লক খুলবে কিভাবে?
তুই যা, তুই যা যা দারোয়ান চাচাকে ডাক দে, উনার হেল্প নিলে দরজা খোলা যাবে।
পুরো হোস্টেলে খবর ছড়িয়ে পড়ল, একজন মেয়ে তার রুমে দরজা খুলছে না, নিশ্চয়ই কোনো অঘটন ঘটেছে। সব মেয়েরা ওই রুমের সামনে গিয়ে ভিড় করল। হোস্টেলের দারোয়ান হাবিবুল্লাহ দরজার লক ভাঙল এবং সব মেয়ে দেখল রূপা ফ্যানের সাথে ওড়না বেঁধে ঝুলে আছে, তার মুখ থেকে জিভ একদম বের হয়ে আছে।
কিভাবে হলো? রূপা ফাঁসি দিয়েছে, এমন কেন করলো? চাচা, চাচা ওরে নামান, আমরা আমরা হাসপাতালে যাব, আমার মনে হয় ও এখনো মারা যায়নি।
স্যার গো ডাকুমা, সবাই মিলা নামাই। আর ওর চেয়ারের উপর কাগজে কি লেখা দেখো তো?
এটা লেখা, এই লেখাটা পড়ে দেখা যাবে, এখন সবাই মিলে ওর ঝুলন্ত অবস্থা থেকে নামান প্লিজ।
দুঃসময় যখন শুরু হয় তখন মনে হয় সব দিক থেকেই শুরু হয়। হসপিটালে নিয়ে যাওয়ার পর ডাক্তার রূপাকে মৃত ঘোষণা করলেন। মৃত ঘোষণা করেই সবকিছু শেষ হল না, পুলিশ কেস হল এবং একই সাথে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হল। হোস্টেল থেকে রূপার মামার সাথে যোগাযোগ করা হল। রূপার মামা জানালেন রূপা প্রেম ভালোবাসার জন্য আত্মহত্যা করেছেন, তিনি এই লাশের দায়িত্ব নেবেন না। জানালেন ওর কোনো আত্মীয় স্বজনও নেই, লাশ যেন হোস্টেলের কর্তৃপক্ষ যেন লাশটার দাফনের ব্যবস্থা করে, যদি হোস্টেলের লোকজন সেটা না করতে পারে তাহলে যেন এটা বেয়ারিশ লাশ হিসেবে কোন চ্যারিটিকে দিয়ে দেওয়া হয়। তার মামা কোনো ঝামেলার মধ্যে যাবেন না। লাশ নিয়ে আসলে অনেক ঝামেলা পোহাতে হল। অবশেষে লাশ দাফনের দায়িত্ব নিলেন হোস্টেলের দারোয়ান, উনি নিজেই কবরস্থানে কবর খোঁড়া থেকে শুরু করে সব কিছুর ব্যবস্থা করলেন। হোস্টেলের কিছু টিচার তাকে সাহায্য করল, মিডিয়ায় বেশ বড় করে রূপার ব্যাপারটি চলে আসলো, সবকিছু মিলে বড় একটা ঝড় সবার উপর দিয়ে গেল। রাত ১০টায় আজিমপুর কবরস্থানে রূপার দাফন হল। হোস্টেলের সব মেয়ে ১০টার পর যে যার ঘরে ঢুকে পড়ল। পুরো হোস্টেল জুড়ে একটা ভয়ঙ্কর থমথমে অবস্থা। তানিশা এবং সাদিয়াও নিজের রুমে ঢুকল। কি অদ্ভুত, গতকালও যে মেয়েটি এই রুমেই ছিল আজ সে কবরে শুয়ে আছে। ভাবতে কষ্ট লাগছে তানিশার কাছে।
রূপা মারা গেছে, বিশ্বাসই হচ্ছে না।
আত্মহত্যাই করে ফেলল? আচ্ছা রূপার মামাই বা কেমন, লাশটা পর্যন্ত দেখতে আসলো না?
পুরো ব্যাপারটাই না ভালো লাগছে না।
পুলিশ কি আমি মোবাইল চুরি করে লেখা কাগজটা নিয়ে গেছে?
না, কেউ অবশ্য পুলিশকে এটা বলেওনি। আর ভাই, এটা বিদেশ না যে সবকিছু নিয়ে যাবে। অন্য কোনো দেশ হলে আজ এই রুমে আমাদের ঢুকতেই দিত না। অথচ বাংলাদেশে দেখো, লাশ নেওয়ার পর সব ঝামেলা শেষ। পুলিশের সাথে হোস্টেলের কর্তৃপক্ষের কোনো একটা ডিল হয়েছে মনে হয়, এই কারণেই পুলিশ চুপ। বুঝতে পারছিস কিছু?
এত কিছু বোঝার মতো মানসিক অবস্থা আমার নেই। আমার মাথায় বারবার রূপার চেহারা ঘুরছে। মেয়েটাকে নিয়ে তোরাও কম বাড়াবাড়ি করিসনি, কাজটা খুব খারাপ করেছিস।
মানে আমি কি করলাম? আমি কি ওকে সুইসাইড করতে বলছি নাকি?
বাদ দে তো, তবে যাই হয়েছে খুব খারাপ হয়েছে। এর ফল একটা সময় না সময় আমাদেরকে অবশ্যই পেতে হবে।
আজও তুই এমন ভাবে কথা বলছিস যেন সবকিছুর জন্য আমি দায়ী।
আহা, আমি কাউকেই দায়ী বলছি না। যাই হোক, বাদ দে।
বাদ দিতে চাইলেই যদি সব বাদ দিয়ে দেওয়া যেত তাহলে হয়তো ভালোই হতো। তবে রূপার মৃত্যুর এক সপ্তাহের পর হোস্টেলের পরিবেশ বেশ স্বাভাবিক হয়ে গেল। মানুষ জীবিত মানুষ নিয়ে ব্যস্ত থাকতে ভালোবাসে, মৃত মানুষ নিয়ে না। তাই অনেকেই রূপার কথা ভুলে গেল। তবে এক সপ্তাহের পর একদম ভর দুপুরে সাদিয়া ঘুমাচ্ছিল। তানিশা বাইরে কোথায় যেন গিয়েছে, কাউকে কিছু বলে যায়নি, মনে হয় শুভর সাথে দেখা করতে গেছে। ঠিক ওই সময় সাদিয়া ঘুমের মধ্যে বুঝতে পারল কেউ তার বিছানার পাশে বসে আছে। সাদিয়া চোখ খোলা দেখল রূপা বসে আছে। রূপার মুখ দিয়ে জিভ বের হয়ে আছে। সাদিয়া এই দৃশ্য দেখে ভড়কে গেল, এতটাই ভড়কে গেল যে চিৎকার করবার চেষ্টা করেও চিৎকার করতে পারল না।
আমার জিভ বার করা দেখে ভড়কে গেছিস?
আমি স্বপ্ন দেখছি। অবশ্যই এটা স্বপ্ন, মৃত মানুষ কখনোই ফিরে আসতে পারে না।
যারা সুইসাইড করে তাদের আত্মা দুনিয়াতে ঘুরে, জানিস না?
আমি ভুল দেখছি। তুই যা, প্লিজ রূপা, চলে যা, চলে যা।
তুই এখন চোখ খুললে আমাকে দেখবি, চোখ বন্ধ করলেও আমাকে দেখবি। সুতরাং চোখ বন্ধ করে কথা বলার কোনো মানে হয় না। দেখছিস আমি কত শান্তভাবে কথা বলছি? মানুষ মারা গেলে শান্ত হয়ে যায়, তবে কিছু সময় অশান্ত হতে পারে।
আমি কিছু জানি না, প্লিজ তুই চলে যা। দরজা কোথায়? আমি দরজা দেখতে পাচ্ছি না কেন?
শান্ত আছি দেখে তোর ভালো লাগছে না, তাই না? দেখতে চাস আমি কি করতে পারি? দেখতে চাস?
না, না, প্লিজ কেউ আমাকে বাঁচাও।
এত আস্তে কথা বললে কেউ বাঁচানো তো দূরের কথা, তোর কথা শুনবেও না। এখন তুই আমাকে বল, মোবাইলটা চুরি করেছিলি কেন?
না না না, আমি কোনো মোবাইল চুরি করিনি।
আমার ভয়ঙ্কর রূপ দেখে কি মনে হচ্ছে আমি মজা নিচ্ছি? আমি সুইসাইড করেছি এই মোবাইলের জন্য, এবং মৃত্যুর পর সবকিছু এমনিতেই বোঝা যায়।
আমি বুঝিনি যে তুই সুইসাইড করবি।
শিলাকে দিয়ে লিফলেট তুই বানিয়েছিস, তাই না?
আমি মজা নিতে যাচ্ছিলাম, তুই এত সিরিয়াস হয়ে যাবি সেটা বুঝি নাই তো। সত্যি আমি বুঝিনি।
কি ব্যাপার, তুই একা একা কি বলছিস? বুঝিনি বুঝিনি মানে কি? কি বুঝিসনি?
তানিশা, তুই এসে গেছিস?
হ্যাঁ, আমি তো এসে গেছি, কিন্তু তুই এমন করছিস কেন?
না, মানে কিছু না, একটা খারাপ স্বপ্ন দেখে ভয় পেয়ে গেছিলাম।
বুঝতে পেরেছি, যা মুখ ধুয়ে নে, যেভাবে ঘামছিস মনে হচ্ছে তোর অবস্থা একদমই শেষ।
না মানে ইয়ে, হ্যাঁ যাচ্ছি যাচ্ছি।
Chill presents Kuasha.
Number one for entertainment. ABC Radio, only for you. Number one for entertainment. ABC Radio, only for you.
Airchill presents Kuasha.
চলছে এয়ারটেল প্রেজেন্স কুয়াশায়। এতক্ষণ শুনলেন গল্পের দ্বিতীয় পর্ব, যেখানে আমরা দেখলাম যে মোবাইল চুরির অপবাদ সহ্য করতে না পেরে রূপা আত্মহত্যা করেছে, এবং এত হৃদয় বিদারক ব্যাপারটি ছিল যে হোস্টেলের সব মেয়েরা স্তব্ধ হয়ে গেছে। তারা কেউ একেবারে প্রস্তুত ছিল না যে এরকম একটি ঘটনা ঘটবে। তো যাই হোক, আস্তে আস্তে কিছুদিন পর সবাই ভুলে গেল ঘটনাটি। এবং একদিন দুপুরে যখন সাদিয়া ঘুমোচ্ছিল, হঠাৎ করে সাদিয়া দেখতে পেল রূপা তার রুমের কোনায় বসে আছে, এবং সাদিয়াকে জিজ্ঞেস করছে যে কেন সাদিয়া মোবাইলটি চুরি করেছিল। তো সাদিয়া ভীষণ ভয় পেয়ে যায় এবং চিৎকার করতে থাকে, এবং একসময় তানিশা ঘরে ঢুকে দেখে যে সাদিয়া কার সঙ্গে যেন কথা বলছে, এবং সাদিয়াকে জিজ্ঞেস করতে সাদিয়া ব্যাপারটা বলতে পারে না। আমরা এখন চলে যাচ্ছি গল্পের শেষ পর্বে, এবং সেখান থেকে আমরা জানতে পারব যে আসলেই রূপা মোবাইলটি চুরি করেছিল কিনা, এবং প্রকৃত চোর কে, এবং কেন রূপা আত্মহত্যা করেছিল। আমরা যদিও শুনেছি যে রূপা অপবাদ সহ্য না করতে না পেরে আত্মহত্যা করেছিল, শেষটা কি হবে সেটা জানতে গেলে একটু অপেক্ষা করতে হবে। অর্থাৎ এখনই চলে যাচ্ছি আমরা তৃতীয় পর্বে, অর্থাৎ শেষ পর্বে। আপনি আছেন এয়ারটেল প্রেজেন্স কোয়াশে, আপনার সঙ্গে আছে শারমিনা, শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। এবং তৃতীয় পর্বে যাবার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি, বেশি বেশি ফেসবুক মানে বেশি বেশি হ্যাপিনেস, তাই এয়ারটেল এখন 10 টাকায় পুরো 200 MB ফেসবুক। সাদিয়া যে ঘটনার মধ্য দিয়ে গেল, ঠিক এমনই ঘটনা ফেস করতে হলো শিলাকে। এটা সেই শিলা যার কারণে রূপার ছবি লিফলেট আকারে প্রতিটি দরজায় লাগানো হয়েছিল। সে কি মনে করে যেন একটি সিগারেট ধরে সন্ধ্যার পর হোস্টেলের ছাদে গেল, এবং ছাদে গিয়ে সিগারেট খেয়ে নামার সময় পেছন থেকে কেউ একটা তার কাঁধে হাত রাখল। শিলা পেছনে ঘুরে তাকাতেই দেখল
রূপা।
মৃত মানুষ সব জায়গাতেই থাকে, এত অবাক হওয়ার কিছু নেই।
আমি ভুল দেখছি, আমি ভুল দেখছি। না না, এটা না, এ হতে পারে না, আমি ভুল দেখছি।
আপনি ঠিকই দেখছেন, তবে একটু পর দেখতে পাবেন বলে মনে হয় না।
আমি কিছু করিনি, আমার কি দোষ?
লিফলেট কে বের করে এনেছে?
আমাকে আমাকে সাদিয়া টাকা দিয়ে করতে বলেছে, তাই করেছি। আমার সত্যি কোনো দোষ নেই।
আপনার সাথে আমার কোনো শত্রুতা ছিল? এমন করলেন কেন? এখন আমি আপনার সাথে শত্রুতা ছাড়াই আপনার চোখ গেলে দেব।
বোন, আমাকে মাফ করো, আমি কিছু করিনি, আমার কোনো দোষ ছিল না।
আপনি কাছে আসবেন নাকি আমি এসে চোখ গেলে দিব? কোনটা? আপনি এক চোখ দিয়ে কিভাবে দেখেন সেটা খুব দেখতে ইচ্ছে করছে। কেউ আসবে না। আপনি এত বেশি ভয় পেয়েছেন যে আপনার গলা দিয়ে কোন শব্দই বের হচ্ছে না। আপনার খাওয়ার সিগারেট আপনার চোখে লেগেছে।
মা গো, আমার চোখ ঘুরে যাচ্ছে।
যান, নিশ্চয় যান, দেখুন ডাক্তার আপনার চোখ ঠিক করে দিতে পারে কিনা। মনে হয় না পারবে, সিগারেটের আগুন দিয়ে আপনার চোখ গলে গেছে। কেন যে সিগারেট খেয়ে ওটা পা দিয়ে নিভালেন না?
পানি, পানি দাও, কেউ আমাকে পানি দাও।
আমার চোখ পুড়ে যাচ্ছে, একদম পুড়ে যাচ্ছে।
সত্যি সত্যি শিলার চোখ পুড়ে গেছে। ডান চোখ ডাক্তার হাজার চেষ্টা করে ভালো করতে পারেনি। সেদিন কি হয়েছিল সেটাও কাউকে ঠিক মতন বলতে পারছে না সে, শুধু বলছে আমার চোখ গেলে দিয়েছে। এই ঘটনার পর অনেকের মনে ঢুকে গেল যে রূপার আত্মাই হোস্টেলেই আছে। শিলা হাসপাতাল থেকে এসে পরিবারের কাছে ফিরে গেছে। শিলার মতো অনেকেই হোস্টেল থেকে চলে গেছে। তবে পুরো ব্যাপারটা তানিশার কাছে কেমন যেন লাগতে শুরু করল। সুইসাইড করলে যদি আত্মা সত্যি থেকেই যায়, তাহলে তো তানিশার রূপাকে দেখার কথা, কারণ রূপা তো এই রুমেই থাকত। তানিশা তো এখন পর্যন্ত এমন কিছু দেখল না, তাহলে সবাই এত রূপা রূপা করছে কেন? সাদিয়াকেও তো ইদানিং ভয়ে ভয়ে থাকতে দেখা যায়, ওর আবার কি হয়েছে কে জানে। তানিশা সাদিয়ার কাছে গিয়ে দাঁড়ালো। সাদিয়া আন মনে একা একা কি যেন বলছে।
একা একা কি বলিস সাদিয়া?
কিছু না তো, এমনি।
সবকিছু ঠিক কেমন হয়ে গেল তাই না রে?
হ্যাঁ হ্যাঁ, সবকিছুই কেমন যেন হয়ে গেছে। আমিও না ভাবছি চলে যাব।
তোর না সবাই গ্রামে?
হ্যাঁ গ্রামেই তো, গ্রামেই চলে যাব। পড়াশোনা করব না আর বিয়ে করে ফেলব।
পাগলের মতো কথা বলছিস কেন?
কে জানে কখন মারা যাই। গ্রামে থাকলে তো অন্তত আমার লাশ দেখার মানুষ থাকবে রে। আর রূপার মৃত্যুর পর না সারাক্ষণ মাথায় এগুলা ঘুরে। যদি সত্যি আমার লাশ কেউ না নেয় তাহলে কি অবস্থা হবে ভেবে দেখেছিস?
এত নেগেটিভ চিন্তা কেন করছিস? তোর অবস্থা রূপার অবস্থা তো এক না, তাই না?
আমিও না এরকম ভাবি, কারণ আমি রূপাকে দেখি। রূপা প্রায়ই আমার সাথে কথা বলে।
হ্যাঁ, এটা তোর ভুল ধারণা। মৃত মানুষ কখনো ফেরত আসতে পারে না রে।
রূপা ঠিকই আমার কাছে আসে, আর ও আমার কাছে আসে এটার একটা কারণও আছে।
কি কারণ?
না সেটা আমি বলতে পারবো না।
আচ্ছা আচ্ছা, যা বলিস না, আপাতত মাথা থেকে রূপাকে বাদ দে। তোর সাথে একটু খুনসুটি ছিল, এই কারণে তার মাথার মধ্যে গেঁথে গেছে।
বাদ দিতে চাইলেও বাদ আমি দিতে পারবো না, কারণ ও আসবে, ও আসবেই।
তাই? আচ্ছা আসলে আমাকেও ডাকিস, কথা বলবো।
শোন, আমি না মজা করছি না রে, সত্যিও আসবে।
সাদিয়ার মাথায় একটা সময় বেশ ভালোভাবে গেঁথে গেল যে রূপার মৃত্যুর জন্য সাদিয়াই একমাত্র দায়ী, এবং এই দায় স্বীকার করলেই হবে না, তাকে তার পাপের প্রায়শ্চিত্ত করতেই হবে। সেই ভাবনা থেকেই হোক কিংবা অন্য ভাবনা থেকেই হোক, সাদিয়া বারবারই রূপাকে দেখতে লাগলো। বেশিরভাগ সময় দুপুরে রূপা এসে হাজির হয়, সাদিয়ার সাথে টুকটাক কথাও হয়। এখন আর সাদিয়ার তেমন ভয় লাগে না, বরং কষ্ট হয়। একটা মেয়ের আত্মা এভাবে পুরো হোস্টেল জুড়ে ঘুরে বেড়াচ্ছে, এটা মেনে নিতেই কষ্ট হয়। সাদিয়া রূপার সাথে কথা বলতে চাইলেই দেখে রূপা চেয়ারের উপর জিভ বের করে বসে আছে।
তোর কি খুব কষ্ট হচ্ছে?
বুঝি না, কষ্ট আনন্দ এগুলো মৃত্যুর পর আর নাই।
শিলা ওপর চোখ গেলে দিয়েছিস, কিন্তু এখনো আমাকে কিছু করিসনি কেন?
কারণটা তুই নিজেই জানিস।
মানে আমি কি করে জানব?
আমি তোকে কিছু করিনি, কারণ তুই নিজেই নিজের জন্য কিছু একটা করবি।
আচ্ছা, আমি যদি তোর মতো কিছু করে ফেলি তাহলে কি তুই খুশি হবি?
মৃত্যুর পর খুশি বা কষ্ট বলে কিছুই নেই।
আর যদি আমি কিছু না করি?
তুই অবশ্যই করবি, কারণ জগতের নিয়ম এটাই, ইট মারলে পাটকেল খেতে হয়।
তুইও খাবে।
তোর জিভ বের করে কথা বলতে কষ্ট হয় না?
হ্যাঁ হয়, আর কথা বলবো না, তুই তোর কাজ কর।
কিছুদিনের মধ্যে সাদিয়ার মধ্যে বড় একটা পরিবর্তন দেখলো তানিশা, কিন্তু এই পরিবর্তনের পেছনের কারণ সে খুঁজে পেল না। কিন্তু সামনে যে বড় একটা কিছু ঘটতে যাচ্ছে সেটার আভাস তানিশা এবং সাদিয়া দুজনে বুঝতে পারছিল। আর ঠিক ঠিকই সাদিয়া এক ভর দুপুরে নিজের ওড়না দিয়ে ফ্যানে ঝুলে পড়ল। তানিশা বাইরে থেকে এসে দেখল একই কাহিনীর পুনরাবৃত্তি, দরজা ভেতর থেকে লক করা। লক দেখেই তানিশার বুকের ভেতর অদ্ভুত একটা মোচড় দিয়ে উঠল। দারোয়ান যখন দরজা ভাঙল দেখল সাদিয়া ফ্যানের সাথে ঝুলে আছে, ঠিক যেমনি রূপা ঝুলেছিল। চেয়ারের উপর একটা কাগজে কিছু একটা লেখা। সবাই যখন লাশ নিয়ে ব্যস্ত হয়ে পড়ল সাদিয়ার বাসায় খবর দিতে, তখন তানিশা স্তব্ধ হয়ে সে কাগজ নিয়ে বসে রইল। কাগজের ভেতর লেখা, আমি মোবাইল চুরি করেছি সাদিয়া। এই ঘটনা তিন দিনের মধ্যে ওই রুমটা হোস্টেল কর্তৃপক্ষ সিলগালা করে দেন। অনেক মেয়ে হোস্টেল ছেড়ে চলে যায়, তানিশাও চলে যায় ওর খালার কাছে, তবে এই কাগজটা তানিশার কাছেই থেকে যায়।
তোমাদের এই হোস্টেলের কি সমস্যা বলতো? যাই হোক, শেষ পর্যন্ত হোস্টেল ছেড়েই দিলে।
হ্যাঁ,
খুব ভালো করেছো। তোমার হাতে এটা কিসের কাগজ?
তোমাকে দিতে এসেছি।
আমাকে? দেখি কি কাগজ।
নাও।
আমি মোবাইল চুরি করেছি সাদিয়া। আমি মোবাইল চুরি করিনি রূপা। দুইটা কাগজে একই রকম লেখা, কিন্তু এটার মানে কি?
মানে তোমার না বুঝলেও চলবে। আমি যাচ্ছি, আর কখনো যদি না ফিরি অভিমান করে থেকো না।
কোথায় যাচ্ছ? আর এটা তো ওই দুই মেয়ের নাম যারা সুইসাইড করেছে। এই তানিশা, এই চলে যাচ্ছ কেন? এই তানিশা, চলে যাচ্ছ কেন? এই
শুভর সাথে তানিশার এটাই শেষ দেখা ছিল। এরপর আর কখনো তানিশার সাথে শুভর দেখা হয়নি। তানিশা কোথায় গিয়েছে সেই খবর হাজার চেষ্টা করেও শুভ উদ্ধার করতে পারেনি। বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন, শুভর চরিত্রে অভিনয় করেছেন আপেল, তানিশার চরিত্রে নীলাঞ্জনা, সাদিয়ার চরিত্রে তানজিলা, রূপা হয়েছেন শাড়ি, শিলা কায়নাত এবং হাবিবুল্লার চরিত্রে অভিনয় করেছেন মঞ্জু। আজকের কাহিনী শেষ, আমাকে এখন বিদায় নিতে হবে। কিন্তু বিদায় নেবার আগে জানিয়ে দিচ্ছি আরো একবার, বেশি বেশি ফেসবুক মানে বেশি বেশি হ্যাপিনেস, তাই এয়ারটেল এখন 10 টাকায় পুরো 200 MB ফেসবুক। সবাই খুব ভালো থাকবেন, আবার কথা হচ্ছে এয়ারটেল প্রেজেন্স কুয়াশায় আগামী সপ্তাহে। সে পর্যন্ত এবিসি সঙ্গেই থাকবেন, শুভরাত্রি সবাইকে।
Any 9.2 FM.